বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই হে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 2 মে, 19 বৈশাখ এবং ফার্সি 12 উর্দি বেহেশত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো 2টি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে আফগানিস্তানে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ব্যাপারে তালেবানের ঘোষণা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে বিএনপির আন্দোলন নিয়ে অবায়দুল কাদেরের মন্তব্য এবং এ বিষয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে রমজান আত্মশুদ্ধির মহোৎসব শীর্ষক আলোচনার শেষ পর্ব। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে দর্পণ। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরান বলেছে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক চুক্তি প্রস্তুত ছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েনা আলোচনা বন্ধ করে দিয়েছে। ফিলিস্তিনের রামাল্লায় ঈদের জামাতের পর মুসল্লিদের উপর হামলা, আল আকসা মসজিদে নামাজ পড়েছেন 2 লাখ মানুষ। হিন্দুরা বেশি বেশি সন্তান না নিলে 2029 সালের পর ভারতে অহিন্দুরা প্রধানমন্ত্রী হবেন, হিন্দুত্ববাদী নেত্রী সরস্বতীর মন্তব্য। এবং হিটলার ইহুদি রক্তের ছিল বলে মন্তব্য করায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর উপর ক্ষেপেছে দখলদার ইসরায়েল, ক্ষমা চাওয়ার আহ্বান। শ্রোতা বন্ধুরা, আজ বিশ্বের অনেক দেশেই পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। বাংলাদেশ ও ইরান সহ আরও অনেক দেশে ঈদ উদযাপিত হবে আগামীকাল। এ উপলক্ষে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে যাচ্ছি, পরিবেশনায় আসছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক চুক্তি প্রস্তুত ছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েনা আলোচনা বন্ধ করে দিয়েছে। লেবাননের আল মানার টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আজ একথা বলেন। খাতিবজাদে আরও বলেছেন, আমেরিকা ভিয়েনা বৈঠককে কিছু বিষয়ের উপর সীমাবদ্ধ করে তা বন্ধই করে দিয়েছে। দুঃখজনকভাবে মার্কিন সরকার কথাবার্তায় নিজের সততার প্রমাণ না দিয়ে কিছু ক্ষেত্রে ট্রাম্প সরকারের অবস্থানকে অনুসরণ করে যাচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, আমেরিকা যদি কয়েকটি বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয় তাহলে আগামীকালই আমরা ভিয়েনায় ফিরতে প্রস্তুত আছি। তবে 4+1 গ্রুপকে এটা প্রমাণ করতে হবে যে আমেরিকাকেও প্রতিশ্রুতি পালনকারী পক্ষ হিসেবে গণ্য করা যায়। সৌদি আরবের সঙ্গে ইরানের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে 5 দফা বৈঠকে বিরোধপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে একটি ইস্যু ছিল ফিলিস্তিনিদের অধিকার বাস্তবায়ন। ইরান বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান খাতিবজাদে। সুইডেনে ভিত্তিহীন অভিযোগে একজন ইরানি নাগরিককে আটক করে রাখার কারণে তেহরানে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। হামিদ নুরি নামের ওই ইরানি নাগরিক ইরানের বিচার বিভাগের সাবেক কর্মকর্তা। সুইডেনের আদালতে তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। 1988 সালে ইরানে কারাবন্দী নির্যাতনের কথিত অভিযোগে সুইডেনের সরকারি কৌশলীরা হামিদ নুরির সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন জানিয়েছেন। ইরানের ইসলামী শাসন ব্যবস্থা বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী মুজাহিদিনে খালক বা এমকেওর পক্ষ থেকে উত্থাপিত অভিযোগেই মূলত হামিদ নুরির বিচার করা হচ্ছে। ইরানের বিচার বিভাগের সাবেক কর্মকর্তা নুরি 2019 সালে ব্যক্তিগত কাজে সুইডেন গেলে তাকে আটক করা হয়। বর্তমানে 61 বছর বয়সী হামিদ নুরিকে কারাগারের নির্জন সেলে আটক রাখা হয়েছে। ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লার নালিন উপসাগরে ঈদুল ফিতরের নামাজের পর মুসল্লিদের উপর হামলা চালিয়েছে ইহুদিবাদী সেনারা। এর ফলে 3 ফিলিস্তিনি আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঈদের নামাজের পর আজ মুসল্লিদের লক্ষ্য করে গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে আগ্রাসী সেনারা। ফিলিস্তিনে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে আল-আকসা মসজিদে। ইহুদিবাদীদের কঠোর নিরাপত্তা বেষ্টনী ও ব্যাপক বাধা সত্ত্বেও আজকের জামাতে 2 লাখ ফিলিস্তিনি অংশ নিয়েছেন। রমজানের শুরু থেকেই আল-আকসা মসজিদ ও এর আশেপাশে এলাকায় হামলা জোরদার করে ইসরায়েলি বাহিনী। তারা মুসলমানদেরকে এই মসজিদ থেকে দূরে রাখতে সর্বাত্মক চেষ্টা চালায়, কিন্তু সব ধরনের হুমকি ও বাধা উপেক্ষা করে এই মসজিদে মুসল্লিদের উপস্থিতি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। শবে কদরেও মুসল্লিদের ঢল নেমেছিল মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে। আগামীকাল বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। তবে কিছু এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ কিছু মানুষ ঈদের নামাজ পড়েছেন। এদিকে ঈদকে ঘিরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস পাওয়া গেছে। এসব বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশের বিভিন্ন জেলায় আজ পালিত হয়েছে ঈদ উল ফিতর। বিভিন্ন পীরের অনুসারী তাদের প্রথা অনুযায়ী সৌদি আরবের সাথে মিল রেখে রোজা এবং ঈদ উৎসব পালন করে আসছে। বিশ্বের যে কোনো স্থানে চাঁদ দেখার উপরে ভিত্তি করে চাঁদপুরের সাদরা দরবার শরীফের অনুসারীরা গত 93 বছর ধরেই চাঁদ দেখার ভিত্তিতে রোজা পালন ও ঈদ উদযাপনের প্রথা অনুসরণ করে আসছে। সাদরা হাফিজিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ ইসাহাক 1928 সালে প্রথম থেকে চাঁদ দেখার ভিত্তিতে ইসলামের সব ধর্মীয় রীতিনীতি প্রচলন শুরু করেন। সে অনুযায়ী আজ চাঁদপুরের 40 গ্রামের মুসল্লিগণ হাজীগঞ্জের সাদরা হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে সকাল 9:30 ঈদের জামাতে অংশ নেন। এর আগে গতকাল রোববার সাদরা দরবার শরীফের অনুসারীদের একাংশ পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছেন। গতকালকে ঈদের জামাতে ইমামতি করেন সাদরার মরহুম পীরের ছেলে মুফতি জাকারিয়া আল মাদারি। ওদিকে সুরেশ্বরের পীরের অনুসারীরা শরীয়তপুর জেলার 4 উপজেলার 15 গ্রামে আজ সোমবার ঈদ উল ফিতর উদযাপন করেছে। এদিকে ঝড় বৃষ্টি বজ্রপাত সহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের মধ্যে এবারের ঈদের উৎসব আনন্দ কিছুটা ম্লান হয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের আগে এবং পরে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সাথে প্রবল বিজলি চমকানো সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি পড়তে পারে। ওদিকে ঈদের পরপরই 6-7 মে তারিখে বঙ্গোপসাগরীয় অঞ্চলে একটি লঘুচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। 12 মে নাগাদ তার শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের শাসনামলে বিগত 1 বৎসরে নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। আজ বিজেপির ওই কর্মসূচিতে বিজেপি নেতা নেত্রীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনায় সোচ্চার হন। বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিমিত্র পাল তার বক্তব্যে বলেন, গত 1 বৎসরে আমাদের 56 জন কর্মীকে খুন করা হয়েছে, আজকে তার বর্ষপূর্তি হয়েছে। এদিকে অখিল ভারতীয় সন্ত পরিষদের জাতীয় আহ্বায়ক জানিয়েছেন, হিন্দুদের আরও সন্তান নিতে হবে, অন্যথায় 2029 সালের পরে অহিন্দু প্রধানমন্ত্রী হবে ভারতে। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
অখিল ভারতীয় সন্ত পরিষদের জাতীয় আহ্বায়ক এবং জুনাগড় আখড়ার সঙ্গে যুক্ত মহামণ্ডলেশ্বর সন্তিয়াতি নরসিংহানন্দ সরস্বতী বলেছেন, দেশকে হিন্দু শূন্য হওয়া ঠেকাতে হিন্দুদের বেশি সংখ্যক সন্তান জন্ম দিতে হবে। তিনি বলেন, গাণিতিক হিসাব বলছে যে 2029 সালের পরে রাজ্যে একজন হিন্দু মুখ্যমন্ত্রী এবং দেশে একজন অহিন্দু প্রধানমন্ত্রী হবেন। রবিবার উত্তরপ্রদেশে সনাতন হিন্দু সেবা সংস্থার ব্যানারে আয়োজিত সনাতন সাধু সম্মেলনে তিনি এসব কথা বলেন। এখানে বক্তারা সংসদে বৈদিক হিন্দু রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়ে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একের পর এক বিতর্কিত ও আপত্তিকর বক্তব্য দিয়ে আলোচনার মধ্যে থাকা ইয়েতি নরসিংহানন্দ সরস্বতী বলেন, জিহাদিদের কারণে শুধু হিন্দুরাই নয়, সমগ্র মানবতা হুমকির মুখে পড়েছে। ভারতে পরিকল্পিতভাবে একটি বিশেষ শ্রেণীর জনসংখ্যা বাড়ানো হচ্ছে, এটা দেশের গণতন্ত্রের জন্য বড় হুমকি। তিনি বলেন, আমরা যুদ্ধ না করেই সব হারাতে চলেছি। হিন্দুদের তাদের অস্তিত্ব বাঁচাতে এবং তাদের বোন ও কন্যাদের রক্ষা করতে ঐক্যবদ্ধ হতে হবে। নরসিংহানন্দ বলেন, সময় মতো সতর্ক না হলে হিন্দুদের মুখ হয়ে ওঠা যোগী মোদী কিছু করতে পারবে না। তিনি বলেন, তিনিও মৌলবাদীদের লক্ষ্যবস্তু। ধর্মে দুর্বল হওয়াকে পাপ বলে গণ্য করা হয়। আপনি যদি মর্যাদার সাথে বাঁচতে চান তাহলে সন্তান জন্ম দিন, এবং আপনি যদি বাঁচতে না চান তবে সেটি আপনার ইচ্ছা। বিতর্কিত মন্তব্যে তার আরও দাবি, সনাতন ধর্ম সম্পূর্ণ ধ্বংসের পথে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলার ইহুদি রক্তের ছিলেন বলে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যে মন্তব্য করেছেন তাতে ভীষণ ক্ষুব্ধ হয়েছে দখলদার ইসরায়েল। রুশ পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ। ইসরায়েলে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করে এ বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। ইউক্রেনকে নব্যনাৎসি বলে আখ্যায়িত করে নব্যনাৎসিদের নির্মূল করার কথা বলছেন রাশিয়ার নেতারা। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইহুদি। ইতালীয় টিভি অনুষ্ঠানে রোববার ল্যাভরভের কাছে জানতে চাওয়া হয় ইহুদি প্রেসিডেন্টের দেশ ইউক্রেনকে কিভাবে রাশিয়া নাৎসিমুক্ত করবে। জবাবে ল্যাভরভ বলেন, জেলেনস্কি ইহুদি তাতে কি হয়েছে, এর মানে এই নয় যে ইউক্রেনে নাৎসি উপাদান নেই। আমি মনে করি হিটলারও ইহুদি রক্তেরই ছিলেন। মার্কিন রিপাবলিকান দলের প্রতিনিধি পরিষদ সদস্য অ্যাডাম কিনজিঙ্গার ঘোষণা করেছেন ইউক্রেনে আমেরিকার সেনা পাঠানোর জন্য তিনি একটি প্রস্তাব উত্থাপন করবেন। ইউক্রেনের মাটিতে রাশিয়া রাসায়নিক জীবাণু কিংবা পরমাণু অস্ত্র মোতায়েন করলে তা মোকাবেলা করবে এসব মার্কিন সেনা। ইলিনয় স্টেট থেকে নির্বাচিত রিপাবলিকান দলের এই আইন প্রণেতা বরাবরই ইউক্রেন সংকটে জড়িয়ে পড়ার জন্য মার্কিন সেনা মোতায়েন করতে জো বাইডেন প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে আসছেন। তবে চলমান সংঘাতে সরাসরি জড়িয়ে পড়লে তা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর কারণ হতে পারে বলে প্রেসিডেন্ট জো বাইডেন সব রকমের চাপ উপেক্ষা করে চলেছেন। কিনজিঙ্গার যে প্রস্তাব উত্থাপন করতে চান তাতে রাশিয়ার রাসায়নিক জীবাণু ও পরমাণু অস্ত্র ব্যবহারের মোকাবেলায় প্রেসিডেন্ট জো বাইডেনকে ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে কর্তৃত্ব দেওয়ার কথা বলা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত বহু দেশের নেতারা প্রকাশ্যে যদিও বলছেন যে তারা রাশিয়ার কাছ থেকে রুবলে গ্যাস কিনবেন না, কিন্তু প্রকৃতপক্ষে তারা গোপনে রাশিয়ার মুদ্রাতেই গ্যাস কিনছেন। হাঙ্গেরির প্রধানমন্ত্রীর চিফ অব স্টাফ গার্জেলি গুলিয়াস রোববার এক রেডিও অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ইউরোপের যে সমস্ত দেশ রুবলের মাধ্যমে রাশিয়া থেকে গ্যাস কিনছে সেসব দেশের নেতারা প্রকাশ্যে তা স্বীকার করছেন না, শুধুমাত্র ভালো ইউরোপীয় হওয়ার জন্য। গুলিয়াস জানান, রাশিয়ার গ্যাসপ্রম ব্যাংকে তার দেশ একটি ইউরোর অ্যাকাউন্ট খুলেছে। এই অ্যাকাউন্টের মাধ্যমে তারা রাশিয়াকে রুবলে জ্বালানির মূল্য পরিশোধ করবেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আফগানিস্তানের তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সাধারণ ক্ষমা ঘোষণার নীতি থেকে সরে এসে এবার বিরোধীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
আফগানিস্তানের তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সাধারণ ক্ষমা ঘোষণার নীতি থেকে সরে এসে এবার বিরোধীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। গত আগস্টে ফের আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর এর আগে 90-এর দশকের তুলনায় এবার তালেবানের আচরণে অনেক পরিবর্তন লক্ষ্য করা গেছে। যদিও তালেবান সাধারণ ক্ষমা ঘোষণার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি এবং বিভিন্ন খবরে জানা গেছে তারা প্রশাসনের অনেক কর্মকর্তা ও সেনা কমান্ডারকে ফাঁসি দিয়েছে এবং এ কারণে দেশের ভেতরে ও বাইরে ব্যাপক প্রতিবাদও হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা তালেবানের এই আচরণের বিষয়ে তদন্ত করারও দাবি জানিয়েছে। অনেকগুলো কারণে তালেবানের এই আচরণ তাদের স্বার্থকে ক্ষুণ্ণ করবে। প্রথমত, এতে করে দায়িত্বশীল সরকার হিসেবে তালেবানের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। দ্বিতীয়ত, ধর্মীয় গোষ্ঠী হিসেবে সাধারণ জনগণের কাছে তালেবানের বিশ্বাসযোগ্যতা কমে যাবে এবং তালেবান বিরোধী শক্তিগুলো শক্তিশালী হবে ও তারা গোপনে তৎপরতা চালাবে। আফগানিস্তান বিষয়ক ইরানের রাজনৈতিক বিশ্লেষক আলী খাজাই এ ব্যাপারে বলেছেন, ধর্মীয় গোষ্ঠী হিসেবে তালেবানকে অবশ্যই এটা প্রমাণ করতে হবে যে তাদের কথা ও কাজে কোনো পার্থক্য নেই। কেননা তালেবানের অতীত কর্মকাণ্ড ও আচরণের অভিজ্ঞতার আলোকে বলা যায়, শুধু আফগান জনগণ নয়, একই সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও সাধারণ ক্ষমা ঘোষণা করেও তা বাস্তবায়ন না করার তালেবানি আচরণকে মেনে নিতে পারেনি এবং প্রতিবাদ জানিয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, সাধারণ ক্ষমা ঘোষণার ক্ষেত্রে তালেবানকে অবশ্যই এ বিষয়টি মাথায় রাখতে হবে যে আফগানিস্তানের মতো একটি যুদ্ধবিধ্বস্ত দেশে এ ধরনের ঘোষণা বাস্তবায়ন কঠিন। কেননা রাজনৈতিক ও সামরিক ব্যক্তিত্বরা মৃত্যু ভয়ে আতঙ্কিত থাকে, অনেকে আবার পলাতক থাকে কিংবা অন্য দেশে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়। তাই এ ধরনের ক্ষমা ঘোষণা কেবল তখনই কার্যকর হয় যখন জাতীয় ঐক্য বজায় থাকে এবং সকল রাজনৈতিক ও ধর্মীয় গ্রুপ নিয়ে, এমনকি সেনাবাহিনীর সমর্থন নিয়ে যদি অংশগ্রহণমূলক সরকার গঠন করা যায়। যদিও তালেবান সরকার বিরোধী পক্ষ ও সন্ত্রাসী গ্রুপকে ক্ষুদ্র শক্তি বলে অভিহিত করছে এবং তাদের মোকাবেলার কথা বলছে, কিন্তু বাস্তবতা হচ্ছে সন্ত্রাসীদের মোকাবেলায় তালেবান এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে গত 13 বছর ধরে বিএনপি প্রতিটি ঈদের আগে ঘোষণা দিচ্ছে ঈদের পর আন্দোলন। দেখতে দেখতে 13 বছর, আন্দোলন হবে কোন বছর? এদিকে বিএনপির মহাসচিব বলেছেন, জনগণের ব্যাপক সম্পৃক্ততার মাধ্যমেই সৃষ্টি হবে দেশে গণ অভ্যুত্থান। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের
সংবাদদাতা। বিএনপির আন্দোলন সক্ষমতাকে কটাক্ষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে গত 13 বছর ধরে বিএনপি ঘোষণা দিয়েছে ঈদের পর আন্দোলন। দেখতে দেখতে 13 বছর, আন্দোলন হবে কোন বছর? শুক্রবার গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদেরকে বলেন, বিএনপি প্রতিদিনই একই কথা বলে, তাদের কথার কোনো হদিস নেই। দিশেহারা পথিক, পথ হারালে যা হয়, বিএনপির অবস্থা তাই। বিএনপি কখন যে কি বলবে সেটা বলা মুশকিল। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, বিএনপির জাতীয় ঐক্যের চেহারা আমরা গত নির্বাচনে দেখেছি। তারা ঐক্য করল, সংলাপে আসলো, নির্বাচন করবে, তারপর নির্বাচনের সময় তাদের ঐক্যে লেজে গোবরে অবস্থা। এরকম ঐক্য নিয়ে আবার জাতীয় ঐক্যের দাবি করে কিভাবে? বিএনপির নেতাকে কে আন্দোলন করে? আমি জিজ্ঞেস করি, বিএনপির প্রধানমন্ত্রী হবে কে? ওবায়দুল কাদেরের এমন কটাক্ষপূর্ণ মন্তব্যের জবাবে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,
শুরুটা করতে চাই যুগপথ আন্দোলন হিসেবে। আমরা এই আলাপ আলোচনা করছি, সে আলোচনাগুলো তো নিশ্চয়ই এমনি করছি না। এখানে 20 দল মুখ্য নয়, ঐক্যফ্রন্ট মুখ্য নয়, 7 যে জোটের কথা চিন্তা করছে অনেকে, এটাও মুখ্য নয়। মুখ্যটা হচ্ছে যে একটাই উদ্দেশ্য, যে আন্দোলন, এবং সেটা এই সরকারের পতনের আন্দোলন, গণতন্ত্রকে ফিরিয়ে আনার আন্দোলন। আন্দোলনের গতি প্রকৃতি বলে দেবে যে কি কি ধরনের আন্দোলনের প্রকারগুলো কি আসবে, তার একটা টাইপ কি আসবে, সেটা আন্দোলন বলে দেবে। এবং আমরা বিশ্বাস করি যে জনগণ যদি রাস্তায় নেমে আসে স্বস্ফূর্ত ভাবে, তাহলেই এখানে একটা গণভ্যুত্থানের মতো অবস্থা সৃষ্টি হবে। জামায়াতের সঙ্গে আমাদের কিন্তু কোনো আদর্শিক কোনো সম্পর্ক নেই। আমাদের 20 দলের তারা অংশীদার ছিল, এখনো আছে জামাত, এখন তাদের সিদ্ধান্ত তারা নেবে, আমাদের সিদ্ধান্ত আমরা নেব যে আমরা কিভাবে সামনের দিকে এগুতে চাই। তবে আমি মনে করি যে আমরা যেভাবে আমরা চিন্তা করছি যে সবাই সকলের নিজের জায়গা থেকে তারা আপনার আন্দোলন করবে।
এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আঘাতের জবাবে পাল্টা আঘাত দেবার প্রস্তুতি নিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, শুধু সরকার পতনের আন্দোলন বা সরকার গঠন নয়, কিছু সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের ওপরে গুরুত্ব আরোপ করতে হবে, ঈদের পরে নয়, আন্দোলন চলমান। গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ আওয়ামী লীগের জন্য, কখনো জনগণের জন্য নয়। হেলমেট বাহিনী গঠিত হয়েছে, তাদের যেমন হেলমেট বাহিনী আছে, জনগণ যখন হাতুড়ি বাহিনী গড়ে তুলতে পারবে তখনই তাদের পরাজিত করা যাবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে রমজান আত্মশুদ্ধির মহোৎসব শীর্ষক আলোচনার শেষ পর্ব।
يا شهر العتق من النيران يا شهر التوبة والغفران يا شهر الخير يا شهر الجود يا شهر الرحمة والإيمان
رمضان আত্মশুদ্ধির মহোৎসব।
وبالنفحات قد وعدوا ولا حد فرصة أخرى ليقتربوا وقد بعدوا ولا حد فرصة أخرى ليقتربوا وقد بعدوا يا رمضان
رمضان আত্মশুদ্ধির মহোৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার 30তম পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
রোজা যায়, রোজা আসে, বদলে না তো মানুষ, যেমন ছিল তেমন থাকে, ফিরে না কুহুশ, কাদের তরে ঝরে পরে এত নেয়ামত, রাশি রাশি ভোগ করেও পায় না হেদায়াত।
আজ অফুরন্ত রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমজানের শেষ দিন। মহান আল্লাহ যেন এবারের রমজানকে এই জীবনের শেষ রমজান না করেন। আমরা রমজানে অর্জিত খোদাভীতি ও খোদা প্রেমকে যেন সারা জীবনের জন্য ধরে রাখতে পারি এবং দিনকে দিন আল্লাহর আরও প্রিয় পাত্র হতে পারি, সে চেষ্টা চালিয়ে যেতে হবে। বলা হয়, যে দিনটিতে মুসলমান কোনো পাপ করে না সেদিনটি হলো তার প্রকৃত ঈদের দিন। ঈদের প্রাককালে বা ঈদের দিনের এক বড় পরিহাস হল, বড় বড় জালিম ও তাগুতি সরকারগুলোর প্রধানরাও মুসলিম জনগণকে ও অন্যান্য নেতাকে ঈদের শুভেচ্ছা জানায়। ঈদের বার্তায় তারা শান্তি ও সুখ কামনা করে, অথচ তারাই পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে অশান্তি এবং তাদের ক্ষমতা ও সম্পদের সীমাহীন লোভের কারণে দেশে দেশে মানুষকে দিতে হচ্ছে প্রাণ, হারাতে হচ্ছে সম্পদ, স্বাধীনতা, নারী পুরুষ ও শিশুদের জীবন ছাড়াও তারা কেড়ে নিচ্ছে বহু দেশের বিপুল প্রাকৃতিক ও জ্বালানি সম্পদ সহ অনেক সম্পদ, এবং দেশে দেশে তারা ধ্বংস হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের অবকাঠামো।
রমাদান
বিশ্ব মোড়ল সেজে বসা জালিম নেতাদের লোভ লালসা ও অনাচারের কারণে বিশ্বের প্রাকৃতিক পরিবেশ বিপন্ন হয়ে মানুষসহ সব জীবের অস্তিত্বই অদূর ভবিষ্যতে বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। আমরা দরিদ্র ও বিতাড়িত রোহিঙ্গা মুসলমানদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে না দিয়েই কি প্রকৃত মুসলমান হওয়ার ও প্রকৃত মানুষ হওয়ার দাবি করতে পারি?
নিরন্ন ও ইয়াতিমদের ক্ষুধার জ্বালা অনুভবের যে শিক্ষা রমজান আমাদের দেয়, তার বাস্তব প্রতিফলন কি ঘটেছে আমাদের ব্যক্তিগত ও সামাজিক নীতির পরিসরে? আফগানিস্তানে প্রায় গণহত্যার যেসব তাণ্ডব চালানো হচ্ছে, সে বিষয়েও আমাদের মুসলিম বিশ্বের আলেম সমাজের একটা বড় অংশের নিরাপত্তা ইসলাম ও মনুষ্যত্বের দাবির সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ? মুসলমানদের ইবাদতের চেতনা, সামাজিকতা ও আন্তর্জাতিকতা, ঐক্য ও সংহতি বা বিশ্ব ভ্রাতৃত্বের চেতনা পরস্পর বিচ্ছিন্ন কোনো ব্যাপার নয়। তাই ইসলামের সার্বিক দিকের প্রতি লক্ষ্য না রেখে আমরা ভালো মুসলমান ও ভালো রোজাদার হওয়ার দাবি করতে পারি না।
আল্লাহ চান যে তার দেয়া রিজিক বা অর্থ থেকে আমরা যদি দরিদ্রদের সাহায্য দেই, তাহলে তা যেন আল্লাহকে ঋণ দেয়া হল, আর তা আল্লাহর রিজিক বা অর্থ হওয়া সত্ত্বেও আল্লাহ এর বিনিময়ে আমাদের বহুগুণ পুরস্কার দেবেন বলে কোরআনে ওয়াদা দিয়েছেন। অথচ এমন দয়াময় আল্লাহর আহ্বান ও তার প্রেমিক হওয়ার নানা সুযোগকে আমরা হেলায় ফেলায় নষ্ট করছি। অথচ আল্লাহ হচ্ছেন সবচেয়ে ধনী ও সর্বশক্তিমান এবং সর্বোত্তম সহায় ও বন্ধু। মুসলিম বিশ্বের জনপদগুলো আজও সন্ত্রাসীদের হামলা থেকে মুক্ত নয়, আজও ঘরে ঘরে অভাব, দারিদ্র, ক্ষুধা, পুষ্টিহীনতা ইত্যাদি দূর হয়নি। মুসলমান হিসেবে আমরা কেউই এসবের দায় এড়াতে পারি না। সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে নানা ধরনের অপসংস্কৃতি, অনৈতিকতা ও কুসংস্কার এবং পশ্চিমাদের অনুকরণে আধুনিক জাহিলিয়াতের দৌরাত্ম্য দেখা যাচ্ছে।
আসলে আমাদের অর্থনীতি, সমাজনীতি, সাংস্কৃতিক নীতি, শিক্ষানীতি ও রাজনীতিও কলুষিত বলেই আমরা, অর্থাৎ মুসলমানরা, সংকটের নানা ঘূর্ণাবর্তে ঘুরপাক খাচ্ছি। আল্লামা ইকবাল মুসলমানদের এহেন পরিস্থিতি তুলে ধরে এক কবিতায় বলেছিলেন, উঠছে আওয়াজ দুনিয়া মাঝে ধ্বংস হল মুসলমান, বলবো আমি সত্যি কোথায় মুসলিম ছিল বিদ্যমান। তমুদ্দুনে হিন্দু তুমি, বেশভূষাতে খ্রিস্টিয়ান, মুসলিম তুমি, তোমায় দেখে ইহুদি করে লজ্জা জ্ঞান। হতে পারো খান পাঠান তুমি, মোগল, আরব কিংবা তুর্কি বা আফগানও, সবই তুমি হতে পারো, বলো তুমি মুসলমানও।
رمضان خير شهر قد تبدى قد تبدى في أمان।
সব সংকটের মাঝেও আশার কথা হল ইরানে ইসলামী বিপ্লব সফল হবার পর বিশ্বব্যাপী মুসলমানদের মধ্যে জাগরণ এবং সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদ বিরোধী চেতনা ও সংগ্রামের বিস্তার লক্ষণীয়। লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন, সিরিয়া, ইরাক, বাহরাইন ও আরও অনেক অঞ্চলের মুসলমানরা আজ অধিকার আদায়ের সংগ্রামে নেমে বেশ সাফল্য ও অগ্রগতি অর্জন করছেন। শহীদ সুলাইমানি ও আবু মাহদি মুহান্দিসের মতো শহীদদের রক্তের পথ বেয়ে মুসলমানরা আবারও বিশ্ব ইসলামী সভ্যতার পুনর্নির্মাণে এগিয়ে আসবেন এবং মুসলমানদের প্রথম কিবলা সহ গোটা ফিলিস্তিনকে মুক্ত করবেন এই আশা করা যায়। মুসলমানরা পবিত্র মদিনা ও মক্কাকে খাঁটি ইসলামী নেতৃত্বের আওতায় এনে কাবা ঘরকে আধুনিক যুগের লাদ বা মানাদদের হাত থেকে মুক্ত করে মুসলমানদের শেষ ত্রাণকর্তা ইমাম মাহদির নেতৃত্বাধীন বিশ্ব ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগমের কাজে এগিয়ে যাবেন, এটাও পবিত্র ঈদের প্রাক্কালে সব বিপ্লবী মুসলমানের একান্ত বাসনা ও মহান আল্লাহর দরবারে তাদের অন্যতম একান্ত আরজি।
এখানে এখন রাত্রি এসেছে নেমে, তবু দেখা যায় দূরে বহু দূরে হেরার রাজতরণ। এখানে এখন প্রবল ক্ষুধাই মানুষ উঠেছে কেঁপে, এখানে এখন অজস্র ধারা উঠেছে দুচোখ ছেপে, তবু দেখা যায় দূরে বহু দূরে হেরার রাজতরণ। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে এবং অর্থসহ রমজানের 30তম দোয়া শুনিয়ে শেষ করব রমজান আত্মশুদ্ধির মহোৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনা। এতদিন যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
হে আল্লাহ, তুমি ও তোমার রসুল ঠিক যেমনি ভাবে খুশি হবে তেমনি করে আমার রোজাকে পুরস্কৃত করো এবং কবুল করে নাও। আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ও তার পবিত্র বংশধরদের ওসিলায় আমার সব ক্ষুদ্র ক্ষুদ্র আমলকে মূল ইবাদতের সাথে যোগ করে শক্তিশালী করো। আর সব প্রশংসা ও স্তুতি জগৎসমূহের প্রতিপালক একমাত্র আল্লাহর।
রমজান আত্মশুদ্ধির মহোৎসব শীর্ষক আলোচনার শেষ পর্ব শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়ে 22 মিটার ব্যান্ডে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 2 মে সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, পাবলিক বিশ্ববিদ্যালয় উপাচার্যদের বিরুদ্ধে এত অভিযোগ তবু নেই ব্যবস্থা। প্রথম আলো, দুর্বৃত্তদের জায়গা আওয়ামী লীগে নেই বললেন তথ্যমন্ত্রী ইত্তেফাক। জনগণ ঈদ যাত্রায় কষ্ট পায়নি বলে বিরোধীরা ঈর্ষায় জ্বলছে, ওবায়দুল কাদের যুগান্তর। বঙ্গবন্ধু সেতুতে 4 দিনে পৌনে 12 কোটি টাকা টোল আদায় সমকাল। ভারতের শিরোনাম, মসজিদে মাইক বন্ধ না হলে রাজ ঠাকরের হুঙ্কার, বাল ঠাকরের সুর ফিরে এলো মহারাষ্ট্রে। আনন্দবাজার পত্রিকা, নির্যাতিতার নাম প্রকাশ্যে এলে তদন্তে ক্ষতি, হাঁসখালী ধর্ষণকাণ্ডে পর্যবেক্ষণ আদালতের। সংবাদ প্রতিদিন, বাড়ছে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা, লাফিয়ে সংক্রমণ বাড়ায় 144 ধারা জারি উত্তরপ্রদেশের এক জেলায় আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। মতামত, বাড়ি জমি টাকা কিছুই নাই কিসের ঈদ, এই শিরোনামের একটি বিশ্লেষণে দৈনিক প্রথম আলো লিখেছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং নদী রক্ষা বিষয়ক সংগঠন রিভারাইন পিপলের পরিচালক তুহিন ওয়াদুদ তার মতামত কলামে তিস্তাপাড়ের মানুষের করুণ আরতি তুলে ধরেছেন। কফিলউদ্দিন ও আসিরউদ্দিন দুই ভাইয়ের কথা, গত বছর তিস্তার ভাঙনে তাদের বাড়ি ঘর সম্পত্তি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বাড়ি ভেঙে যাওয়ার পরপরই কফিলউদ্দিনের দুই ছেলে স্ত্রীদের নিয়ে ঢাকায় চলে গেছেন বেঁচে থাকার তাগিদে। 5-7 বছরের একটি সন্তানকে তারা দাদা দাদির কাছে রেখে গেছেন, যাওয়ার পর আর আসেননি। থুতনিতে হাত দিয়ে বিষণ্ণ মুখে তিস্তার পাড়ে বসেছিলেন ষাটোর্ধ কফিলউদ্দিন। তিনি হাত উঁচু করে নদীর দিকে তর্জনী তুলে বলছিলেন, ওই যে জায়গাটা, ওখানেই আমার পাকা ঘর আসলো, সব নদী খেয়ে ফেলেছে, ঘর বাড়ি জায়গা জমি কিছু নাই, কিসের ঈদ? কথাগুলো বলার সময় চোখ ছলছল করছিল তার। তাই তিস্তা নদীর ভাঙন দুর্গতদের ঘরে ঈদের কোনো আনন্দ নেই, তিস্তা পাড়ে কেউ নিঃস্ব হয়েছেন আর কেউ নিঃস্ব হওয়ার আশঙ্কায় প্রহর গুনছেন। এদিকে তিস্তার ভাঙন নির্বিকার সরকার, তিস্তার উপনদীগুলো হত্যা করছে পানি উন্নয়ন বোর্ড।
পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের বিরুদ্ধে এত অভিযোগ, তবু নেই ব্যবস্থা, প্রথম আলোর শিরোনামের খবরে লেখা হয়েছে। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বিরুদ্ধে একের পর এক অনিয়মের অভিযোগ উঠেছে। ইউজিসির সূত্র মতে, সাম্প্রতিক সময়ে তারা 18টি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রকমের অনিয়মের অভিযোগের তদন্তে নামে। এর মধ্যে 12টিতেই বর্তমান ও সাবেক উপাচার্যদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। 18টির মধ্যে 13টির বিষয় তদন্ত প্রতিবেদন জমা হয়েছে এবং 5টিতে এখনও তদন্ত চলছে, তবে এখনও পর্যন্ত একজনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়নি।
কমলাপুরে জটলা দেখতে গিয়ে হলেন ফাঁসির আসামি, 16 বছর কারাবাসের পর মুক্তি। মানবজমিনের মর্মান্তিক এ লেখাটি একজন আইনজীবীর। তিনি তার ফেসবুকে তুলে ধরেছেন একটি ঘটনা। সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির ফেসবুকে লিখেছেন শঙ্করের জীবন কথা। কেন শঙ্করের জীবনে এমন ঘটল সে প্রসঙ্গে তিনি নিজে বলেন, কেন আপনাকে গ্রেপ্তার করল? তখন বলল, স্যার, আমি নতুন মুসলমান হয়েছিলাম, ঢাকায় মেসে থেকে দর্জির কাজ করতাম। কমলাপুর রেল স্টেশনের পাশে নতুন ওভারব্রিজ নির্মাণ করা হয়েছিল, কৌতূহলবশত বিকালে দেখতে গিয়েছিলাম। হাঁটাহাঁটি করতে বের হয়েছিলাম, হঠাৎ দেখলাম কিছু মানুষ জড়ো হয়ে কি যেন দেখছে, আমিও দেখতে গেলাম। দেখি ট্রেনে কাটা পড়া একটি মাথা, সবাই ভিড় করে দেখছে, আমিও উৎসুক হয়ে দাঁড়িয়ে থাকলাম। পুলিশ এসে সেখান থেকে কয়েকজনকে গ্রেপ্তার করলো, আমাকেও ধরে নিয়ে গেল। অন্যদেরকে অভিভাবক বা আত্মীয় স্বজনরা এসে ছুটিয়ে নিয়ে গেল, আমার কেউ নেই, আমার জন্য কেউ আসলো না, আমার কাছে 20,000 টাকা চাইলো, আমি দিতে পারিনি, তাই আমার এই অবস্থা স্যার, বলতে বলতে সকলেরই চোখ ঝাপসা হয়ে গেল।
এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। ক্ষমতা ছাড়ছেন ক্যান্সার আক্রান্ত পুতিন, অস্ত্রোপচারের জন্য লোকচক্ষুর আড়ালে যাচ্ছেন রুশ একনায়ক, সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে। তিনি দ্য স্ট্রং ম্যান, চেচেন যুদ্ধের নায়ক, খালি গায়ে বন্দুক হাতে র্যাম্বো স্টাইলে ভালুক শিকার করতে দেখা গেছে তাকে। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই পুতিনই নাকি এবার ক্যান্সার আক্রান্ত হয়ে অস্ত্রোপচার করাতে বাধ্য হচ্ছেন। চিকিৎসার জন্য দ্রুত লোকচক্ষুর আড়ালে চলে যাবেন তিনি, এমনটাই দাবি করা হয়েছে মেসেজ অ্যাপ টেলিগ্রামে, আর তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে। গত মার্চ মাসে 5 দেশের গোয়েন্দা জোট ফাইভ আইজ দাবি করে পুতিন ক্যান্সারে আক্রান্ত। তাদের দাবি, ক্যান্সার জাতীয় কোনো গুরুতর অসুখে ভুগছেন পুতিন, ভুগছেন ডিমেনশিয়া অর্থাৎ স্মৃতিভ্রংশের অসুখে, আর সে কারণেই তাকে নানা ধরনের স্টেরয়েড নিতে হচ্ছে। এর পার্শ্ব প্রতিক্রিয়াতেই নানা সমস্যা দেখা যাচ্ছে। এমনকি এই অসুস্থতার কারণেই শেষ পর্যন্ত ইউক্রেনে হামলার সিদ্ধান্ত নিয়েছেন পুতিন, এমনও দাবি ওই গোয়েন্দা সংস্থার।
দৈনিক আনন্দবাজার পত্রিকা এক খবরে লিখেছে, মে মাসের 3 তারিখে ঈদ, মে মাসের 4 তারিখের পর মহারাষ্ট্রের সব মসজিদে মাইক বাজানো বন্ধ না হলে তিনি দ্বিগুণ জোরে মসজিদের সামনে হনুমান চালিশা বাজাবেন। রবিবার মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে এক বিশাল জনসভায় এমনই হুঙ্কার ছাড়লেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা সভাপতি রাজ ঠাকরে। আর সংবাদ প্রতিদিনের আইন আদালত বিষয়ক এক খবরে লেখা হয়েছে, নির্যাতিতার নাম প্রকাশ্যে এলে তদন্তে ক্ষতি, হাঁসখালী ধর্ষণকাণ্ডে পর্যবেক্ষণ আদালতের।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে, ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা দর্পণ। আজকের দর্পণে পাকিস্তানে ইরানের ইসলামী বিপ্লবের প্রভাব সম্পর্কে বিশেষ আলোচনা শুনতে পাবেন।
দর্পণ।
শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি গাজী আব্দুর রশিদ।
ইরানে ইসলামী বিপ্লব বিজয়, বিশেষ করে সাম্রাজ্যবাদী বৃহৎ শক্তি এবং পশ্চিম এশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে সৈন্য সরকারগুলো ও রাজা বাদশাহদের বলদর্পিতা ও স্বেচ্ছাচারিতা মোকাবেলায় প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের বলিষ্ঠ অবস্থান ও দিক নির্দেশনা সমগ্র এ অঞ্চলে ব্যাপক গণজাগরণ সৃষ্টি করেছে। এ সংক্রান্ত আগের তিনটি অনুষ্ঠানে আমরা ইরাক, ফিলিস্তিন ও লেবাননে ইরানের ইসলামী বিপ্লবের প্রভাব সম্পর্কে কথা বলেছি। আজকের অনুষ্ঠানে আমরা পাকিস্তানের ইরানের ইসলামী বিপ্লবের প্রভাব সম্পর্কে আলোচনা করব।
ইসলামী বিপ্লব বিজয়ের পর ইরান তার বন্ধুপ্রতিম দেশগুলো সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে এ বিপ্লবের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। ইরানের ইসলামী বিপ্লব বিশ্বজুড়ে এমন হইচই ফেলে দিয়েছিল যে বিশ্বের বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বরা এ বিপ্লবের প্রভাব স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। এমনকি ইহুদিবাদী ইসরায়েলের প্রভাবশালী ব্যক্তিত্বরাও ইরানের বিপ্লবের প্রভাবের কথা স্বীকার করেন। ইরাক, লেবানন, ফিলিস্তিন সহ পশ্চিম এশিয়ার আরও বহু দেশে এ বিপ্লবের প্রভাব পড়া ছাড়াও ইরানের প্রতিবেশী পাকিস্তানে এর ব্যাপক প্রভাব লক্ষ্য করা গেছে। আজকের অনুষ্ঠানে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। বহু আগে থেকেই ইরান ও পাকিস্তানের মধ্যে অভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন বজায় রয়েছে। বিশেষ করে পাকিস্তানের মোট জনসংখ্যার 40% বেশি শিয়া মুসলমান হয়। ইরান ও পাকিস্তানের মধ্যে সামাজিক বন্ধন অত্যন্ত সুদৃঢ়।
পাকিস্তানের মোট জনসংখ্যার 95.3% হচ্ছে মুসলমান এবং এদের মধ্যে সুন্নি, হানাফি ও মালিকি মাঝহাবের অনুসারীরা সংখ্যাগরিষ্ঠ। পাকিস্তানের ইসলামপন্থীরা প্রায় অভিন্ন চিন্তাধারার হওয়ার কারণে ইরানের ইসলামী বিপ্লবের দ্বারা তারও বেশ প্রভাবিত হয়েছে। পাকিস্তানে শিয়া জনগোষ্ঠী ছাড়াও বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের আহলে বাইতের প্রতি শ্রদ্ধাশীল অনেক সুন্নি গ্রুপ রয়েছে, যার ফলে তাদের মধ্যে চিন্তাগত অভিন্নতা লক্ষ্য করা যায়। যদিও পাকিস্তানি উগ্র ওয়াহাবি সালাফি গোষ্ঠীর প্রচারের কারণে অনেকে বিভ্রান্ত হচ্ছে এবং তারা ইরানের ইসলামী বিপ্লবী আদর্শকে উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে। পাকিস্তান ও ইরানের মধ্যে অভিন্ন ধর্মীয় বিশ্বাস ও ঐতিহাসিক বন্ধন রয়েছে অনেক আগে থেকেই। ইরান থেকে সুফিদের মাধ্যমে ইসলাম ছড়িয়ে পড়েছিল বর্তমান পাকিস্তান থেকে গোটা ভারতবর্ষ পর্যন্ত। এছাড়া পাকিস্তান ও ইরান উভয়কেই ব্রিটিশ ও মার্কিন উপনিবেশিক শক্তির আগ্রাসন ও দখলদারিত্ব মোকাবেলা করতে হয়েছে। এই অভিজ্ঞতার আলোকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইরানের ইসলামী বিপ্লবী চেতনা পাকিস্তানিদের মধ্যে যথেষ্ট প্রভাব ফেলেছে।
পাকিস্তানে ইরানের ইসলামী বিপ্লবের প্রভাবের আরেকটি কারণ দুদেশের রয়েছে দীর্ঘ সীমান্ত। দুদেশের সীমান্ত এলাকায় সুন্নি মুসলমানদের বসবাস। ইরানে ইসলামী বিপ্লব বিজয়ের ক্ষেত্রে সুন্নি মুসলমানদেরও অবদান থাকায় স্বাভাবিকভাবেই পাকিস্তানেও এর প্রভাব পড়ছে। ইরান ও পাকিস্তানে সুন্নি মুসলিম অধ্যুষিত বিশাল সীমান্ত এলাকার জনগণের মধ্যে আর্থরাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন অত্যন্ত মজবুত। ইরানে ইসলামী বিপ্লব বিজয়ের পর এই বন্ধন আরও মজবুত হয়েছে। এছাড়া ইরান, পাকিস্তান ও তুরস্কের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্য, প্রযুক্তি ও সাংস্কৃতিক ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে ত্রিপক্ষীয় চুক্তি রয়েছে। ইরানের উদ্যোগে এ সংক্রান্ত চুক্তি হয়। এ ধরনের চুক্তি ইরান পাকিস্তান সম্পর্ক জোরদারে ভূমিকা রাখছে। অভিন্ন সাংস্কৃতিক বন্ধনের কারণে পাকিস্তানে ইরানের ইসলামী বিপ্লবের প্রভাব লক্ষ্য করা যায়।
ইরানে ইসলামী বিপ্লবে বিজয়ের পর বিশ্বজুড়ে ইসলামী জাগরণ ছড়িয়ে পড়েছে। অথচ এ বিপ্লবের আগে বিশ্বের ইসলামী চিন্তাবিদদের মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করছিল। মিশরের খ্যাতনামা চিন্তাবিদ মোহাম্মদ গাজালি বলেছেন, ইমাম খমেনি রহমতুল্লাহ আলাইয়ের নেতৃত্বে ইরানের ইসলামী বিপ্লবের পর বিশ্বজুড়ে ইসলামী জাগরণ নতুন রূপে আবির্ভূত হয়েছে। তাই বলা যায়, ইরানের ইসলামী বিপ্লব পাশ্চাত্যের বৃহৎ শক্তির মোকাবেলায় ইসলামপন্থীদেরকে প্রেরণা জুগিয়েছে। দিনকে দিন মুসলমানরা আত্মবিশ্বাসী হয়ে উঠেছে এবং মুসলমানরা তাদের সোনালী দিন ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদী হয়ে উঠেছে। স্বাভাবিকভাবেই বিশ্বের অন্যান্য এলাকার মতো পাকিস্তানেও ইসলামী জাগরণে এর প্রভাব পড়েছে এবং পাশ্চাত্যের সাংস্কৃতিক আগ্রাসনের প্রভাব মুক্ত হয়ে ইসলামের দিকে মানুষ ঝুঁকে পড়ছে। বিশেষ করে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ইরানের দৃঢ় অবস্থান এবং বিশ্বের নির্যাতিত মানুষের প্রতি ইরানের সমর্থন পাকিস্তানিদেরকে আকৃষ্ট করেছে।
ইরানে ইসলামী বিপ্লব বিজয়ের পর পাকিস্তানের জনগণ এটা উপলব্ধি করতে পেরেছে যে শিয়াদের এমন একটি স্বাধীন সরকার গঠিত হয়েছে যারা দেশের ভেতরে ও বাইরে সুন্নিদেরকেও পৃষ্ঠপোষকতা করতে সক্ষম। পাকিস্তান সরকারের উপরও ইরানের ইসলামী বিপ্লবের প্রভাব এতটাই বেশি ছিল যে পাকিস্তানই ছিল প্রথম দেশ যারা কিনা ইরানের ইসলামী বিপ্লবী সরকারকে স্বীকৃতি দিয়েছিল। পাকিস্তানে প্রায় 40% শিয়া মুসলমানের বসবাস এবং দেশটির সুন্নি সমাজে তাদের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে এবং সংখ্যালঘু শিয়া মুসলিমরা পাকিস্তান সমাজে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। ইরানের ইসলামী বিপ্লবের পর পাকিস্তানের বর্তমান শিয়া জনগোষ্ঠীর ধর্মীয় ও রাজনৈতিক চিন্তা চেতনা ব্যাপক পাল্টে গেছে। তারা ইরানের ইসলামী বিপ্লবের আধ্যাত্মিক গুরুত্ব এবং উন্নত ও সমৃদ্ধ দেশ ও সমাজ নির্মাণে এর ভূমিকার বিষয়টি উপলব্ধি করেছে। পাকিস্তানের জনগণ, বিশেষ করে শিয়া মুসলমানরা আত্মত্যাগ, স্বাধীনচেতা মনোভাব, শাহাদাতের মর্যাদা, জুলুমবাজ শক্তির কাছে আত্মসমর্পণ না করা সহ আরও বহু মূল্যবোধ ইরানের ইসলামী বিপ্লবের কাছ থেকে শিখেছে।
বলা যায়, ইরানে বিপ্লবের পর পাকিস্তানের শিয়া মুসলমানরা এখন আগের চেয়ে অনেক বেশি সংগঠিত। ইরানে ইসলামী বিপ্লবের আগে তারা আর্থ সাংস্কৃতিক দিক থেকে খুব একটা সুবিধাজনক অবস্থায় ছিল না। শিয়া ধর্মীয় নেতারা বেশিরভাগ ক্ষেত্রে কেবল ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং প্রচারণা কাজে ব্যস্ত থাকতেন। তারা ধর্মকে রাজনীতি থেকে আলাদা হিসেবে দেখতেন। অন্যদিকে ইরানের ইসলামী বিপ্লব পরোক্ষভাবে পাকিস্তানের সুন্নি মুসলমানদেরকেও প্রভাবিত করেছে। বিশেষ করে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সুন্নি মুসলমানরা অনেক বেশি সচেতন হয়ে উঠেছে। ইরানে ইসলামী বিপ্লব বিজয়ের পর একই ধরনের বিপ্লব পাকিস্তানের ইসলামপন্থীদের মধ্যেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। ইরানে বিপ্লবের আগে পাকিস্তানের ইসলামপন্থী দল ও সংগঠনগুলো বিপ্লবের ব্যাপারে বলতে গেলে প্রায় হতাশ হয়ে পড়েছিল। পাকিস্তানের আইনজীবী সমিতির প্রধান সেদেশে ইসলামী জাগরণে ইরানের বিপ্লবের ভূমিকা সম্পর্কে বলেছেন, ইরানের ইসলামী বিপ্লব আমাদের কাছে এতটাই পবিত্র যে মনে হয় আমরা ইরানেরই অংশ। ইরান আমাদের প্রাণ এবং ইসলামী আদর্শ টিকিয়ে রাখার একমাত্র উপায় হচ্ছে বিপ্লবকে টিকিয়ে রাখা।
তো শ্রোতা বন্ধুরা, পাকিস্তানের মুসলিম জনগোষ্ঠীর উপর ইরানের ইসলামী বিপ্লবের প্রভাব সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
দর্পণ অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে আরও একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ইরান বলেছে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক চুক্তি প্রস্তুত ছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েনা আলোচনা বন্ধ করে দিয়েছে। ফিলিস্তিনের রামাল্লাই ঈদের জামাতের পর মুসল্লিদের উপর হামলা, আলাক্সা মসজিদে নামাজ পড়েছেন 2 লাখ মানুষ। হিন্দুরা বেশি বেশি সন্তান না নিলে 2029 সালের পর ভারতে অহিন্দুরা প্রধানমন্ত্রী হবেন হিন্দুত্ববাদী নেত্রী সরস্বতীর মন্তব্য। হিটলার ইহুদি রক্তের ছিল বলে মন্তব্য করায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর উপর খেপেছে দখলদার ইসরায়েল, ক্ষমা চাওয়ার আহ্বান। এবারে আরও একটি খবর। মস্কো বলেছে যেসব শত্রু দেশের সম্পদ রাশিয়ায় রয়েছে সেসব দেশের সম্পদ বাজেয়াপ্ত করতে পারে সরকার। আমেরিকায় আটক রাশিয়ার ধনকুবেরদের সম্পদ বিক্রি করে ইউক্রেনকে দেওয়ার বিষয়ে আমেরিকা যে প্রস্তাব বিবেচনা করছে তার পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়া শত্রুদেশের সম্পদ আটক করতে পারে। রাশিয়ার জাতীয় সংসদ দুমার নিম্নকক্ষের স্পিকার ভিয়াচেস্লাভ ভলোদিন গতকাল এই পরামর্শ দেন। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় রেডিও তেহরান থেকে আমি রেজওয়ান হোসেন এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফিজ।